রহমত পূর্ণ হক প্রভাতমার, রহমত পূর্ণ হক প্রভাতমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানে থাকো না কেন আমার উপর দুরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের সাথে আছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে আমাদের সাথে কারি ছাপ রয়েছেন, কোরআনে পাকের তেলাওয়াত শোনাবে আমাদেরকে, আমরা তেলাওয়াত শুনব। হামদে বারী তাআলা নাতে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর আজকের অনুষ্ঠানেও আমরা একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ইলমে দিন শেখার জন্য, শেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। তো যারাই আছেন আমাদের সাথে, আপনাদেরকেও সাথে রাখবো ইনশাআল্লাহ তাআলা। যারা দর্শক রয়েছেন কল এস এম এস এর মাধ্যমে, আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باقع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সকালবেলা মাদানী চ্যানেলের সামনে বসি আমরা, কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার সেই সুযোগ হয়ে যায়। আর সকালবেলায় যখন আল্লাহ তাআলার কালাম অর্থাৎ কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এটার মাধ্যমে পুরোটা দিন আমাদের মন মানসিকতা এগুলো সুস্থ থাকে। আর চেষ্টাও করি আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে তেলাওয়াত শুনতে পারি বা না পারি, কমপক্ষে নিজে হলেও যেন প্রতিদিন সকালে উঠে আমরা কোরআনে পাকের তেলাওয়াত করি। ইনশাআল্লাহ দেখবেন এর মাধ্যমে আপনার ব্রেন সুস্থ থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, সকালে উঠে আপনি কোরআনে পাকের তেলাওয়াত করতে পেরেছেন। কেননা যদি কেউ চায় কি আমি আল্লাহ তাবারক তাআলার সাথে কথা বলি, সে যেন কোরআন খুলে বসে যায় তেলাওয়াত করার জন্য, এটা অনেক বড় এক পাওয়া আমাদের জন্য। কোরআনে পাকের তেলাওয়াত করা বা সেই সৌভাগ্য অর্জন করা আল্লাহ তাআলা কবুল করেনি। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি আমরা, এই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো, এরপরে ইনশাআল্লাহ নাতখা ইসলাম ভাই থেকে আমরা হামদে বাড়ি তালা শুনবো। প্রতিটা মানুষই কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়, সে ছোট হোক কিংবা বড়, ছাত্র হোক কিংবা ওস্তাদ। প্রশ্নের সম্মুখীন বলতে দুনিয়াতে চলতে গেলে কখনো না কখনো কোনো না কোনো বিষয় সে প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। ওই বিষয়ে তার অভিজ্ঞতা থাকুক আর না থাকুক, ওই বিষয়ে তার জ্ঞান অর্জন হোক বা না হোক, ওই বিষয়টা যে বিষয়ের যে প্রশ্নের সম্মুখীন সে হয়েছে, ওই প্রশ্নের ব্যাপারে সে অবগত আছে বা নাই আছে। হঠাৎ করে কেউ কখনো প্রশ্নের সম্মুখীন হলে দুনিয়াতে সে যে কোনোভাবে চেষ্টা করে এই প্রশ্নের মুখোমুখি বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যখন সে এই প্রশ্নের মুখোমুখি হয় যে চেষ্টা করে সে এটার উত্তর দেওয়ার জন্য। অর্থাৎ দিনই বা শরীর যে হুকুম রয়েছে, যেটা মুফতিয়ানে ইকরামের কাজ, এই সকল মাসলা মাসাইল বলা ব্যতীত, যেমন হঠাৎ করে কেউ গেল যদি জিজ্ঞাসা করে তোমার পর্দাদার নাম কি, একটা হঠাৎ প্রশ্ন কোথাও গেল কেউ জিজ্ঞাসা করলো একটা প্রশ্নের মুখোমুখি, হয়তোবা সে পর্দাদার নাম জানে না, হয়তো জানার চেষ্টা করে এরপরে উত্তর দেওয়ার চেষ্টা করে। এই জন্য বললাম কি মানুষের জীবনে কখনো না কখনো সে প্রশ্নের মুখোমুখি হয়ে যায়, আবার যদি উত্তর দিতে না পারে লজ্জিত হয়, দুই চার পাঁচজন মানুষের সামনে বা পঞ্চাশ জন মানুষের সামনে সে লজ্জা পায়, আমি প্রশ্নের উত্তর দিতে পারিনি। কিন্তু আল্লাহ তাবারক ও তাআলা মানুষদেরকে জানিয়ে দিয়েছেন কেয়ামতের দিনের প্রশ্নের কথা। কেয়ামতের দিনের কয়টা প্রশ্ন হবে? পাঁচটি প্রশ্ন। অন্যান্য প্রশ্ন তো আছেই, একটি হাদিসে পাকের মধ্যে এটাই আসছে কেয়ামতের দিন পাঁচটি প্রশ্ন। আর এই প্রশ্ন কি কি হবে? পাঁচটি প্রশ্ন তো হবে, কিন্তু এই পাঁচটি প্রশ্ন কেমন ধরনের হবে, কি কি জিজ্ঞাসা করা হবে আর উত্তরগুলো কেমন হবে? প্রশ্ন বলে দেওয়া আর উত্তরও বলে দেওয়া, এটা তো আমাদের উপর অনেক বড় দয়া করা হয়েছে। যদি এই বিষয়টা গোপন রাখা হতো, যেমনিভাবে আমাদের মৃত্যুর সময়টা গোপন রাখা হয়েছে, তেমনিভাবে যদি আমাদের কেয়ামতের প্রশ্নটাও গোপন রাখা হতো, যে কি প্রশ্ন করা হবে আমি নিজেই জানি না, কিন্তু কেয়ামতের ময়দানে আমাদের পরকালে যে সকল প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে, প্রতিটা প্রশ্নই আমাদেরকে জানানো হয়েছে এবং এর উত্তরও জানানো হয়েছে, এটা প্রশ্ন হবে এর উত্তর এটা হবে। এখন কথা হলো, প্রশ্ন তো পেয়ে গেছি হাতে, কিন্তু এর উত্তর কতটুকু রেডি আছে আমার কাছে, কয়টা প্রশ্নের উত্তর, কয়টা প্রশ্নের অ্যান্সার আমি দিতে পারবো? এজন্য আমাদের ইলমে দিন অর্জন করা উচিত, এ বিষয়ে জানা উচিত, শিক্ষা গ্রহণ করা উচিত। আজকের বিষয় আমরা রেখেছি কেয়ামতের পাঁচটি প্রশ্ন, জানবো আমরা কেয়ামত সম্পর্কে এবং এর পাঁচটি প্রশ্ন কি কি হবে। হয়তোবা হাজারো দর্শক জানেন পাঁচটি প্রশ্নের ব্যাপারে এবং এর উত্তর অনেকের কাছে আছে, কিন্তু যখন আজকে আরও ভালো করে শুনবেন, আবার ভালো করে শুনবেন, আবারও শুনবেন, তখন আপনার মধ্যে এই জিনিসটা কাজ করবে। যে কোনো বিষয় আপনি বারবার শুনবেন বারবার শুনবেন, এটা আপনার মধ্যে কিন্তু একটা ফিলিংস তৈরি হবে বলে, হ্যাঁ প্রশ্নগুলো এভাবেই করা হবে, প্রশ্নটা এটাই হবে আর এর উত্তর আমাকে দিতে হবে। এই বিষয়ে যখন আপনি চিন্তা করে থাকবেন, ভাবতে থাকবেন, আপনার মধ্যে প্রশ্নের উত্তরগুলো অতি সহজে তৈরি হয়ে যাবে। আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামে আছেন ইনশাআল্লাহ, তাদের থেকে আজকের এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কেয়ামতের পাঁচটি প্রশ্ন। এর পূর্বে আসুন আমরা রাশেদ মাদানী ভাই আমাদের সাথে রয়েছেন, হামদে বাড়ি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন তিসনাই ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, হামদে বাড়ি তালা পড়ার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আল্লাহ আজ্জা বজল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে হামদে বাড়ি তালা পড়ব এবং শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول
اللہ وسلم علیک یا حبیب اللہ محبوب کی محفل کو محبوب سجاتے ہیں اور آتے ہیں وہی جن کو سرکار بلاتے ہیں دراصل عبادت ہے اور ہم نعت کی صورت میں قرآن سناتے ہیں صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ 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 بندہ کے خاما کاروں رحمت خدا تمہار بندہ کے خاما کاروں رحمت خدا تمہار لا تک نہ تو سنی تھی قرآن امرا تمہار لا تک نہ تو سنی تھی قرآن امرا تمہار اللہ 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 بنچی تو تھکبو کین من بھورے امرا نیب بنچی تو تھکبو کین من بھورے امرا نیب بنچی تو تھکبو کین من بھورے امرا نیب دیالو اللہ تمی بھیکاری امرا تمہار دیالو اللہ تمی بھیکاری امرا تمہار اللہ 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 ہو اللہ 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 ہو اللہ 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 ہو اللہ 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 ہو اللہ مومن مسلمان امرم بولبو جی شت کتھا مومن مسلمان امرم بولبو جی شت کتھا مومن مسلمان امرم بولبو جی شت کتھا پریو نبیر امت مور بندہ خدا تمہار پریو نبیر امت مور بندہ خدا تمہار اللہ 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 ہو اللہ 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 ہو اللہ 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 الله 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 هو الله 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 هو الله থাকব যত দিন ভবে শরণ করি যেন মনে থাকব যত দিন ভবে শরণ করি যেন মনে থাকব যত দিন ভবে শরণ করি যেন মনে আর মুখে যেন থাকে জিকির খোদা তোমার আর মুখে যেন থাকে জিকির খোদা তোমার আল্লাহ 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 শামসু দুহা মুহাম্মদ বদরু দুজা মুহাম্মদ শামসু দুহা মুহাম্মদ বদরু দুজা মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার আল্লাহ 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 হু আল্লাহ 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 অধম গোলাম পাপি বান্দা আমি তোমারি আছে ভবে সবই খোদা তোমার যা কিছু আছে ভবে সবই খোদা তোমার আল্লাহ 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 হু আল্লাহ 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 হু আল্লাহ 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 হু আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ মাশাআল্লাহ রাশেদ ভাই আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ তাআলা হাম তো শুনে নিলাম এরপরে সময় পেলে আবার আমরা নাতে রসুল শুনবো আপনাদের কলের মাধ্যমে যে অনুরোধগুলো আসবে তাও শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়েছি কিয়ামতের পাঁচটি প্রশ্ন শুরুতে আহমদ হোসেন ভাইয়ের কাছে যাব কিয়ামত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শুনবো তার থেকে ইনশাআল্লাহ তাআলা জি আহমদ হোসেন ভাই
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের যে বিষয় নেওয়া হয়েছে
জি
কিয়ামতের পাঁচটি প্রশ্ন তো পাঁচটি প্রশ্নর পূর্বে আমাদের জানা উচিত যে কিয়ামতের ময়দান কেমন হবে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে কিয়ামতের ময়দান এমন একটি ময়দান হবে এমন একটি মাঠ হবে যেখানে জমিন তামার হবে এখন তো আমাদের জমিন মাটির কিন্তু কিয়ামতের ময়দানে জমিন হবে তামার
আহা
সূর্য সোয়ামাইল উপরে থাকবে পিতা তার ছেলে থেকে পলায়ন করবে ছেলে তার পিতা থেকে পলায়ন করবে এক আত্মীয় তার অন্য আত্মীয় থেকে পলায়ন করবে সবাই নাফসি 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 করতে থাকবে কিতাবের মধ্যে এটাও রয়েছে যে পিপাসার কারণে জিহ্বা বের হয়ে আসবে
আহা
অনেক গুনাগার তার গুনাহের কারণে তার পাপের কারণে তার ঘাম হাঁটু পর্যন্ত হবে কারো কোমর পর্যন্ত হবে কারো সিনা পর্যন্ত হবে কেউ বা ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে
গুনাহ যেমন হবে তার
গুনাহ যেমন হবে তার শাস্তি তেমন হবে কিতাবের মধ্যে এটাও রয়েছে যে কিয়ামতের যে শাস্তিগুলা কঠিন ভয়াবহতাগুলা মানুষের চিন্তা পাখি পর্যন্ত সেখানে উড়ে যেতে পারে না এগুলো তো জাস্ট মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, জিব্বা বের হয়ে আসবে এটা আল্লাহ তাআলা ভালো জানে যে এটা শাস্তি কেমন
হবে, কতটুকু ভয়ানক হবে,
কতটুকু ভয়ানক হবে, জমিন তামার হবে, এটার উত্তপ্ত এটার তাপ কেমন হবে এটা আল্লাহ তাআলা ভালো জানে। মানুষ পিপাসার কারণে যে নাফসি নাফসি করতে থাকবে, হায় হায় করতে থাকবে, ওইটার ভয়াবহতা, ওইটার কষ্ট আল্লাহ তাআলা ভালো জানে যে কেমন হবে কিয়ামতের ময়দানে।
কল্পনা করলেই তো অনেক কিছু এখানে বোঝা যায় আমাদের জন্য। সেটা হলো গিয়া আমরা যখন খালি পায়ে বালুর মধ্যে চলি, বা কখনো যদি এরকম পথ হয়ে যায় কি খালি পায়ে পাকা রাস্তা এটাকে পাড়ি দিতে হবে, বা বালুর মাঠ পাড়ি দিতে হবে, বা আপনার খালি মাটিও অনেক সময় মাটিতেও রোদের তাপের কারণে মাটিতেও পা রাখা যায় না, এমন একটা অবস্থা। ওই সময় যদি কিয়ামতের দিন জমিন যদি মাটির না হয় তামার হয়, তখন অবস্থা কেমন?
বর্তমানে তো আমরা দেখা গেছে অনেকে আমরা স্যান্ডেল ছাড়া হাঁটতে পারি না, পায়ের মধ্যে উত্তপ্ত বালু গরম বা বালুর তাপ লাগে। আর এখন তো সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে, কিন্তু ওই সময় সূর্য সোয়া মাইল উপরে থাকবে। এখন কিন্তু সূর্য কিন্তু পৃথিবীর মধ্যে তার মুখ দ্বারা তাপ দিচ্ছে না, বরঞ্চ পিঠ দ্বারা তাপ দিচ্ছে, কিন্তু ওই সময় তার মুখ দ্বারা তাপ দিবে। ওই সময়ের অবস্থা কেমন হবে মানুষ?
আল্লাহ,
নাফসি 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 করতে থাকবে যে আমার যে সবচাইতে আদরের সন্তান, আমার পিতা, আমার মাতা, যাদের জন্য আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি নাই, যাদের জন্য আমি যাদেরকে সুখ দেওয়ার জন্য, যাদেরকে শান্তি দেওয়ার জন্য, যাদের রিজিক আমি অন্বেষণ করার জন্য আল্লাহ তাআলার ইবাদত করতে পারি নাই, আল্লাহ তাআলার রিয়াজত করতে পারি নাই, আল্লাহ তাআলার নাফরমানি করেছি, ওই আত্মীয় স্বজন পর্যন্ত আমার থেকে পলায়ন করবে।
আহা, আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন একটা ময়দান হবে, আর এমন একটা সময় হবে, এমন একটা কাল আসবে, সবার জন্য এটা অপেক্ষায় আছে, সবাইকেই ওখানে উপস্থিত হতে হবে, সবাইকে। তো ওখানের প্রস্তুতি কি? আমরা তো আহমদ হোসেন ভাই থেকে কিছু বর্ণনা শুনলাম, কেয়ামতের কিছু বর্ণনা শুনলাম, কেমন হবে সেখানের জমিন, আর পরিস্থিতি কেমন হবে, আর গুনাহের কারণে শাস্তি, যার যেমন গুনাহ হবে সে ওরকমের শাস্তি ভোগ করবে। আমাদের সাথে নূর হোসেন ভাইও আছেন। আজকের বিষয় নূর হোসেন ভাই, কেয়ামতের পাঁচটি প্রশ্ন। শুরুতে দর্শকের উদ্দেশ্যে কিছু মাদানী ফুল।
আজকের প্রশ্নটি হচ্ছে একটি হাদিস মোবারকের আলোকে, তিরমিজি শরীফের হাদিস। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবার নিকট উপস্থিত ছিলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার নিকট ইরশাদ করলেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাদেরকে এক কদমও নড়তে দেবে না তার সামনে থেকে, যতক্ষণ না পর্যন্ত সে পাঁচটি প্রশ্নের উত্তর না দিবে,
উত্তর না দিবে।
যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ওনারা এই কথা শুনলেন, তখন ওনাদের অন্তরের মধ্যে ভীতি সৃষ্টি হয়ে গেল।
আহা,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে বলুন ওই পাঁচটি প্রশ্ন কি হবে। এখানে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমাদের প্রতি বড় এহসান করেছেন, বড় দয়া করেছেন, কেননা প্রতিটি বিষয় ওনারা আল্লাহ রাসূলের দরবারে জানতে চেয়েছে, সেগুলো আমাদের জন্য সমাধান করে দিয়ে গেছেন। তো দুনিয়াবি কিছু বিষয় আগে বলে তারপর আমি প্রশ্নের দিকে যাব, যেটা আপনি শুরুতেই বলেছেন যে প্রশ্নের সম্মুখীন হওয়া। প্রতিটি বিষয় আপনি দেখেন, সেটা হোক ঘরের সন্তানের দিক থেকে, অর্থাৎ অধীনস্থর দিক থেকে যদি আমি বলতে যাই, তো প্রত্যেককেই তার জবাবদিহিতা দিতে হবে, না হয়তো কি হবে তার ওই কাজ, যে কাজের মধ্যে সে রয়েছে অথবা যে অধীনস্থতার মধ্যে সে রয়েছে, সেটার মধ্যে ত্রুটি আসবে, বিচ্যুতি আসবে, যে উদ্দেশ্যে সে কাজ করবে সেটার মধ্যে সফলতা আসবে না, সেটার মধ্যে তার খামখেয়ালি চলে আসবে, সেটার মধ্যে গুরুত্ব আরোপ সে করবে না যদি জবাবদিহিতা না থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? আল্লাহ তাআলার ইবাদতের জন্য,
ইবাদতের জন্য,
আল্লাহ তাআলার আনুগত্যের জন্য। এখন আমাদেরকে তো আল্লাহ পাঠিয়েছেন ইবাদতের জন্য, আর দুনিয়াটা হচ্ছে বান্দার জন্য পরীক্ষার জায়গা, পরীক্ষার ফলাফল হবে কিয়ামতের ময়দানে। আর এই যে দুনিয়াটা আল্লাহ তাআলা আমাদের ইবাদতের জন্য পাঠালো, এখন আমি যদি ভালো ইবাদত করি কাল কিয়ামতের ময়দানে আমার জন্য জান্নাত, আমি যদি এখানে খারাপভাবে আমার জীবনকে অতিবাহিত করি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার জন্য জাহান্নাম। এখন এই পাঁচটি প্রশ্ন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করবে, এই পাঁচটি প্রশ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন, যাতে করে কাল ওই মুসিবতের সময়, কিয়ামতের দিনটা মুসিবতের দিন আমাদের জন্য, তো এই মুসিবতের সময় আমাদেরকে পাঁচটি কোশ্চেন করবে, এটার উত্তর এটার সমাধান আমাদেরকে এই দুনিয়াতে প্রস্তুতি নিতে হবে,
প্রস্তুতি নিতে হবে,
তাহলে কাল কেয়ামতের ময়দানে আমাদের জন্য এই পাঁচটা প্রশ্ন সহজ হয়ে যাবে। বিস্তারিত আলোচনা করার আগে পাঁচটা প্রশ্ন আমি বলে নিই যাতে করে আমরা সহজ হয়। প্রথম প্রশ্ন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রথম প্রশ্ন করা হবে আল্লাহ পাক বান্দাদেরকে প্রত্যেককে নিজ নিজকে, সবাইকে একসাথে না, একেবারে যার জন্য তার জন্যই।
আচ্ছা,
তো এমন যে না আমার পরিবারের কর্তা আমার বাবা, আমার বাবাকে প্রশ্ন করবে আমরা পার পেয়ে যাব, না, নিজ নিজ হিসাব নিজ নিজ জায়গা থেকে
নিজ নিজ দায়িত্ব দিতে হবে,
নিজ নিজ দায়িত্ব দিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম প্রশ্ন করবে বান্দাদেরকে যে বান্দা, আমি তোমাকে যে জিন্দেগি দিয়েছি, যে জীবন দিয়েছি, যে হায়াত দিয়েছি, এই জীবন তুমি কোন কোন কাজে অতিবাহিত করেছো, কিভাবে তুমি তোমার জিন্দেগিতে অতিবাহিত,
তোমার জীবন কিভাবে
অতিবাহিত করেছো। দুই নম্বর প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি তোমার যৌবনকে, যে যৌবন, যে যৌবন আমি তোমাকে নিয়ামত হিসেবে দিয়েছিলাম, এই যৌবন তুমি কোথায় অতিবাহিত করেছো।
দেখেন নূর হোসেন, দুইটা প্রশ্ন আপনার থেকে শুনলাম, আরো তিনটা প্রশ্ন বাকি আছে। সর্বপ্রথম প্রশ্নই ছিল তোমার জীবন তুমি কিভাবে অতিবাহিত করেছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা বান্দার ব্যাপারে অবগত আছেন, আমার বান্দা কে কিভাবে তার জীবনকে অতিবাহিত করেছেন, তারপরেও নিজের জীবনটা কিভাবে অতিবাহিত করেছো সেটা আল্লাহ নিজেকে জিজ্ঞাসা
করবে, মানে
যার প্রশ্ন তাকে জিজ্ঞাসা করবে যাতে বান্দা তার কৃতকর্মের কথা বলতে পারে। আরেকটা কথা নূর হোসেন ভাই, সেটা হলো গিয়ে যেখানে বলা হলো যে বান্দা তুমি তোমার জীবন কিভাবে অতিবাহিত করেছো, এই প্রশ্নের মধ্যেই কিন্তু তোমার
যৌবন রয়েছে,
দ্বিতীয় প্রশ্ন চলে আসছে, তারপরেও আল্লাহ এটাই চান বান্দা তুমি ভালো কাজ করো, ভালো কাজের প্রশংসা, ভালো কাজের কথাগুলো, কৃতকর্মগুলো আমি তোমার থেকেই শুনি।
সুবহানাল্লাহ। তো দেখেন এখানে যেটা মাশাআল্লাহ খুব সুন্দর বলেছেন আপনি, প্রথম প্রশ্নটা ছিল কি জীবন কোথায় অতিবাহিত করব, দ্বিতীয় প্রশ্নে চলে এসেছে যৌবন, জীবনের মধ্যেই কিন্তু যৌবন রয়েছে। তাহলে এখানে আমাকে আপনাকে বুঝতে হবে মাদানী সিনহা দর্শক শ্রোতা, যে যৌবন আমাদের জন্য কতটুকু গুরুত্ব রাখে,
কতটুকু
এই সময়টা যেটা আমি আপনি অতিবাহিত করতেছি। আচ্ছা, তৃতীয় প্রশ্ন কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোমাকে যে রিজিক দিয়েছিলাম এটা তুমি কোথা থেকে উপার্জন করেছো। আজ আমরা রিজিকের তালাশ তো সবাই করতেছি, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ কোনো না কোনো মাধ্যমে আমরা আমাদের রিজিককে উপার্জন করে নিচ্ছি,
রাইট।
এখন প্রশ্ন হবে কাল কিয়ামতের ময়দানে যে বান্দা তুমি কোথা থেকে তোমার রিজিককে উপার্জন করেছো,
সম্পদগুলো
কোথা থেকে আসছে। এরপর চতুর্থ কোশ্চেন হবে, এই যে তুমি সম্পদ অর্জন করলে এই সম্পদকে তুমি কোথায় ব্যয় করেছো,
কোথায় ব্যয় করো,
আল্লাহ আল্লাহ আল্লাহ, কোথায় ব্যয় করেছি সেটার জবাবদিহিতে আমাকে কালকে দিতে হবে। আমার সম্পদ বিদায় যে আমি এটাকে আমার মন মতো আমার নিজের খায়েশের ইচ্ছা অনুযায়ী আমি যে খরচ করব, এটার আমার কোনো স্বাধীনতা আমার কাছে নেই।
ইসলাম যেটা হুকুম দিয়েছে,
ইসলাম যেটা শরীয়ত যতটুকু আমাকে হুকুম দিয়েছে সেইভাবে আমি আমার সম্পদকে ব্যয় করব,
ব্যয় করব।
সর্বশেষ যে প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবে যে হে বান্দা, তুমি যে দুনিয়াতে থেকে ইলম অর্জন করেছো, জ্ঞান অর্জন করেছো, ওই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো,
কতটুকু আমল করেছো।
এখন আমার আপনার জ্ঞান যতটুকু অর্জন হয়েছে আল্লাহ তাআলার দয়ায়, আখিরাতের পরকালীন জ্ঞান, দিনী জ্ঞান, ওই জ্ঞান অনুযায়ী আমি কতটুকু শরীয়তের হুকুম অনুযায়ী আমল করেছি, কাল কিয়ামতের ময়দানে আমাকে সেটা জিজ্ঞাসা করা।
এই পাঁচটা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে, একটা হাদিসে পাকের আলোকে বলা হয়েছে এই পাঁচটি প্রশ্নের ব্যাপারে,
তিরমিজি শরীফের হাদিস।
কিয়ামতের দিন বান্দাকে এই পাঁচটি প্রশ্নের হিসাব দিয়ে উত্তর দিয়ে এরপরে সে কদম উঠাবে বা চলবে। দর্শক শ্রোতা, এখানে পাঁচটি প্রশ্ন আমরা তো সংক্ষিপ্তভাবে শুনে নিলাম, এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত পাঁচটি প্রশ্ন কি কি হবে এর উত্তর আমাদেরকে দিতে হবে। এখন আমরা ইনশাআল্লাহ তাআলা এই পাঁচটির বিষয় নিয়ে, পাঁচটি বিষয় নিয়ে আমরা বিস্তারিত কিছু আলোচনা করার চেষ্টা করব। জীবন অতিবাহিত, যৌবন অতিবাহিত, সম্পদ উপার্জন, সম্পদ খরচ, ইলমে দিন, এভাবে করে যে পাঁচটি প্রশ্ন আমরা শুনলাম, পাঁচটি প্রশ্নের বিস্তারিত আমরা শুনবো, জানবো আজকের অনুষ্ঠান থেকে। এর পূর্বে আসুন আমরা, রাশেদ ভাই আমাদের সাথে আছেন, আমরা নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করব মুবাল্লিগদের সাথে ইনশাআল্লাহ তাআলা। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দয়া করো ইয়া রাসূলাল্লাহ, দয়া করো ইয়া রাসূলাল্লাহ, দয়া করো ইয়া রাসূলাল্লাহ, দয়া করো ইয়া হাবিবাল্লাহ, দয়া করো ইয়া রাসূলাল্লাহ, দয়া করো ইয়া হাবিব আল্লাহ, দয়া করো ইয়া রাসূল আল্লাহ, দয়া করো ইয়া রাসূল আল্লাহ, দয়া করো ইয়া হাবিব আল্লাহ, দয়া করো প্রিয় নবী, আজ আমি বড় দুঃখী, দয়া করো প্রিয় নবী, আজ আমি বড় দুঃখী, তোমার তরে কুরবানে প্রাণ, তোমার তরে কুরবানে প্রাণ, হে আমার প্রিয় নবী, দয়া করো দয়া করো দয়া করো নবী, দয়া করো ইয়া রাসূল আল্লাহ, দয়া করো ইয়া হাবিব আল্লাহ, দয়া করো ইয়া রাসূল আল্লাহ, দয়া করো ইয়া হাবিব আল্লাহ, রসুল দয়া করো ইয়া রসুল দয়া করো ইয়া হাবিব আল্লাহ, আমি একা আর এ জীবন অতিষ্ঠ মন ব্যথা তোর, আমি একা আর এ জীবন অতিষ্ঠ মন ব্যথা তোর, প্রিয় নবী দুঃখ আমার, প্রিয় নবী দুঃখ আমার, দূর করো সবই তুমি, দয়া করো দয়া করো দয়া করো নবী, দয়া করো দয়া করো ইয়া রাসূল আল্লাহ, দয়া করো ইয়া হাবিব আল্লাহ, দয়া করো ইয়া রাসূল আল্লাহ, দয়া করো ইয়া হাবিব আল্লাহ, মদিনারি পানি ছুটছে কাফিলা কন্নারত, তোমার জিয়ারতে যাই কত জিহাজি মদিনায়, এ গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ, মদিনারি পানি ছুটছে তো, স্বদেশে পড়ে আছি একা আমি প্রিয় নবী, দয়া করো দয়া করো দয়া করো নবী, দয়া করো ইয়া রাসূল আল্লাহ, দয়া করো ইয়া হাবিব আল্লাহ, দয়া করো ইয়া রাসূল আল্লাহ, দয়া করো ইয়া হাবিব আল্লাহ, দয়া করো ইয়া রাসূল আল্লাহ, দয়া করো ইয়া রাসূল আল্লাহ, দয়া করো ইয়া হাবিব আল্লাহ, ডেকে মদিনায় তুমি শীঘ্রই মোরে রাজা দেখাও, ডেকে মদিনায় তুমি শীঘ্রই মোরে রাজা দেখাও, বিরহ ব্যথা মোরে, বিরহ ব্যথা মোরে, ব্যাকুল করেছে হে নবী, দয়া করো দয়া করো দয়া করো দয়া করো ইয়া হাবিব আল্লাহ, দয়া করো ই রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মনের পরে ইয়াদ শুনো তুমি আমার ইয়া রাসূলুল্লাহ উনজুর হালনা ইয়া হাবিবাল্লাহ ইসমা কালনা ইন্নানি ফি বাগরি গামিন মুগরাকুল রসুল্লা মনের ফরিয়াদ শুনো তুমি আমার বলবার কাকে গিয়ে বলবার কাকে গিয়ে ও গো আমার ধ্যানের ছবি দয়া করো দয়া করো করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ হা দয়া করো ইয়া হাবিবাল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া রাসূলুল্লাহ দয়া করো ইয়া হাবিবাল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর নাতে রাসূল শুনছিলাম রাশেদ ভাই থেকে। আমরা আসবো আজকের বিষয়ের কিছু আলোচনা নিয়ে ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্ন যেটা, জীবন কিভাবে অতিবাহিত করেছি আমরা, এ সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে যে তোমার জীবনটা কিভাবে অতিবাহিত করেছ। এখন বান্দা চায় নিজে সহজ সরল পথে সিরাতুল মুস্তাকিমের পথে চলুক আর নিজের ইচ্ছা মতো চলুক। আল্লাহ তাবারক ও তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অগ্রিম, নূর হোসেন ভাই অগ্রিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে পাঁচটি প্রশ্ন করা হবে। এই পাঁচটির প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এটা থাকবে, তোমার জীবন তুমি কিভাবে অতিবাহিত করেছ। যেহেতু কেয়ামতের ময়দানে সৃষ্টিকর্তার সামনে আমাকে আমার জীবন অতিবাহিত কথাগুলো বলতে হবে, আমাকে নিজেকে বলতে হবে আমি কিভাবে জীবনটা অতিবাহিত করেছি। এখন বান্দা চায় সে জীবন ভালোভাবে অতিবাহিত করুক আর খারাপভাবে অতিবাহিত করুক, সে যেভাবে জবাব দিতে পারবে সে যেন সেভাবে নিজের জীবনকে অতিবাহিত কর, তাই না? এখন যদি আমাকে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে, এই আমার জীবন অতিবাহিত করাটা বলতে গিয়ে যদি আমি বিপদে পড়ি, তবে আমাকে বুঝতে হবে কি তবে আমার জীবনটা যেন আমি ভালো মতো অতিবাহিত করি। আর যদি মনে করি যে না, আমার গায়ে সেই শক্তি আছে, আমার সেই ইলেম আছে, আমার সেই পাওয়ার আছে, হয়তো বা দুনিয়াতে আছে আপনার পাওয়ার, আপনার ইচ্ছা আপনি যেভাবে চলতে পারেন, কিন্তু দুনিয়ার পাওয়ার, দুনিয়ার শক্তি, দুনিয়ার যত কিছু আছে আপনার, কেয়ামতের এই প্রশ্নের কাছে এ সকল কোনো কিছু কাজে আসবে না। ওই দিন আপনি একাই থাকবেন, আপনার পাওয়ারও থাকবে না, আপনার অর্থও থাকবে না, আপনার এই বুদ্ধি এগুলো থাকবে না। প্রশ্ন করা হবে, উত্তর আপনাকে দিতে হবে। আমাদের হোসেন ভাই, এই জীবন অতিবাহিত নিয়ে কিছু মাদানি ফুল,
প্রথম প্রশ্নটা হচ্ছে জীবন কিভাবে অতিবাহিত করেছ। জাকির ভাই, প্রশ্নটা কিন্তু ছোট্ট
জি,
কিন্তু এটা কিন্তু ব্যাপক অর্থবোধক প্রশ্ন।
অবশ্যই।
কেমন যৌবন কিভাবে অতিবাহিত করেছ, সেখানে শুধু যৌবনের কথা জিজ্ঞেস করা হবে, শিশুর কালের কথা জিজ্ঞেস করা হবে না, বৃদ্ধকালের কথা জিজ্ঞেস করা হবে না। যে সম্পদ উপার্জন করেছে তাকে প্রশ্ন করা হবে, যে উপার্জন করেনি তাকে প্রশ্ন করা হবে না। কিন্তু জীবন কিভাবে অতিবাহিত করেছ, এটা কিন্তু ব্যাপক অর্থবোধক প্রশ্ন।
পুরো হায়াতটাই,
পুরো হায়াতটা, সেখানে যৌবন চলে আসবে, সেখানে ইবাদত চলে আসবে, রিয়াজত চলে আসবে, ইলম অর্জন করা চলে আসবে, সম্পদ অর্জন করা চলে আসবে, সম্পদ ব্যয় করা চলে আসবে। যৌবন তুমি কিভাবে অতিবাহিত করেছ, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি যদি একদিন বেঁচে থাকি, দুই দিন বেঁচে থাকি, এক বছর বেঁচে থাকি, দশ বছর বেঁচে থাকি, পঞ্চাশ বছর বেঁচে থাকি, তাহলে আমার ওই পঞ্চাশ বছরের প্রত্যেকটা নিঃশ্বাসের নিঃশ্বাসের হিসাব দিতে হবে। আমি বিদ্যকালে কি করেছি, আমি জ্ঞান অর্জন কেন করেছি, আমি যে ইবাদত করেছি কেন করেছি, যেহেতু যৌবন কিভাবে জীবন কিভাবে অতিবাহিত করেছো, জীবনের মধ্যে সব চলে আসে,
জীবনের আপনার জীবনের মধ্যে প্রতিটা মুহূর্ত
মুহূর্ত
প্রতিটা সেকেন্ড প্রতিটা কর্ম প্রতিটা শ্বাস প্রশ্বাস সবকিছু জীবনের মধ্যে আসতেছে আমাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, এখানেই সীমাবদ্ধ নয় কি আমি প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারলাম যখন আপনার মহা বিপদের সময় আসবে। মহা বিপদ বলতে যখনই আমি নিজে বলতে গিয়ে দেখব যে এই সময়টা আমার গুনাহের মধ্যে অতিবাহিত হয়েছে, তখন কিন্তু বান্দা চুপ হয়ে যাওয়ার চেষ্টা করবে, লজ্জিত হবে, চুপ হয়ে যাবে। তখন তো বলা হবে বলো বাকি সময়টা বলো, মাত্র তো শুরু করেছ বাকি সময়টা বলো, আবার সে বলা শুরু করবে, থেমে যাবে কিন্তু যখন দেখবে সে এখন অপমানিত হচ্ছে, লজ্জিত হচ্ছে, গুনাহের কথা বলতে হবে এখন, খারাপ কথা বলতে হবে বা নাফরমানির কথা বলতে হবে এখনই, তো সে কি হয় থেমে যাবে, বলা হবে বলো এখন আবার বলো।
আর ওই জায়গায় কিন্তু দেখা এক্সাম্পল, যেমন আমি একটা অপরাধ করেছি বা একটা গুনাহের কাজ করেছি, আমার পিতার সামনে বা আমার মাতার সামনে যদি কেউ বলে তাহলে কিন্তু আমার লজ্জা হয়,
লজ্জা হয়,
আমি লজ্জিত হই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে শুধু আমার পিতা মাতা থাকবে না, আমার সমস্ত আত্মীয় স্বজন থাকবে, যারা আমাকে সালাম করতো, যারা আমার সাথে কালাম করতো, যারা আমাকে মহাব্বত করতো, সমস্ত ওলিগণ থাকবে, সমস্ত নবীগণ থাকবে। আর দুনিয়ার মধ্যে যদি আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমার পিতামাতা চাইলে কিন্তু আমাকে ক্ষমা করে দিতে পারে, বা দেখা গেছে যে আমার পিতামাতা থেকে বাঁচিয়ে নেওয়ার মতো আমার কেউ আছে,
কেউ আছে।
বা একটা ছাত্র যে এক বছর লেখাপড়া করেছে, সে পরীক্ষার সম্মুখীন হচ্ছে, পরীক্ষা দিয়েছে, সে যদি ফেল করে বা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে তার এক বছর ক্ষতি হয়েছে, অথবা টিচার কিন্তু চাইলেই কিন্তু তাকে উপরে ক্লাসে বসার অনুমতি দিতে পারে। কিন্তু কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে যেখানে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কোনো ক্ষমতা চলবে না,
তবে এখান থেকে ক্ষমা করিয়ে নিয়ে যাওয়া যায়। আজকের অনুষ্ঠানের যে পাঁচটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি নূর হোসেন ভাই, আসবো আপনার কাছে। দ্বিতীয় প্রশ্ন, যৌবন কিভাবে অতিবাহিত করেছো, তা মানুষের সবচাইতে যে গুরুত্বপূর্ণ একটি টাইম, গুরুত্বপূর্ণ একটি সময়, সেটাই কিন্তু যৌবনকাল। আর এই যৌবনকালটা যদি সে ম্যানেজ করতে পারে, যৌবনকালটা যদি সে ঠিকমতো ঠিক পথে শরিয়াত মোতাবেক যদি পরিচালিত করতে পারে, তবে সে ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। এই যৌবনকাল নিয়ে আমরা নূর হোসেন ভাইয়ের সাথে কিছু আলোচনা করবো। এর পূর্বে দর্শকের কিছু কল, SMS, ফেসবুক পেজের কমেন্ট শুনিব ইনশাআল্লাহ তাআলা। যে কল শুনিয়ে দিন।
সৈয়দপুর থেকে বল, আমার নাম মোহাম্মদ মনু। সোনার মদিনা নাচ যদি শুনে দেন তো খুব ভালো হয়।
জি জি, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
মুন্সিগঞ্জ মুক্তারপুর থেকে মোহাম্মদ রিদোয়ান। আমি আপনাদের শুনতে জায়গা বলছি, নাম ভালোবাসি, ভালোবাসি দিয়ানো দিকে
ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, শোনাবো। পরবর্তী কল।
আমি পঞ্চগড় থেকে বলছি, আমার নাম সাজিয়া আছেন শিফা। আমি এখন শুনে প্রভাব অনুষ্ঠানটি দেখতেছি, আমি একটি নাচ শুনতে চাই, নাচি ওরা গাইবো না কেন, পুনরায় মুয়াবিয়া।
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে মানকাবাত শুনতে চেয়েছেন আপনি, গাইবো না কেন তোমার গুণগান, আমিরে মুয়াবিয়া। আর রাশেদ ভাই সাথে আছেন, ইনশাআল্লাহ শুনবো আমরা এই মানকাবাত। পরবর্তী কল।
মোহাম্মদ গোলাম মানিক, আমি নওগাঁ জেলা থেকে বলতেছিলাম। মাদ্রাসায় নিয়মিত দেখি, খুবই ভালো লাগে, অনেক কিছু শিখানো আছে, অনেক কিছু শিখি, একটা নাচের আসল শুনে দিন
ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন। পরবর্তী কল। আমাদের সাথে একজনে ফেসবুক পেজে কমেন্টস করলেন, তিনি লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ভালো রাখুক। জাহাঙ্গীর ভাই আমাদের সাথে আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। তিনিও বললেন দোয়া করবেন, দোয়া করি, আল্লাহ তাআলা ভালো রাখুক। সায়েম ভাই আমাদের সাথে আছেন, তিনিও দোয়া চেয়েছেন। মোহাম্মদ কাউসার আত্তারি সিঙ্গাপুর থেকে আছেন। এরপর তারিক নাদিম ভাই আমাদের সাথে আছেন, এরপরে নাহিদ ভাই আমাদের সাথে আছেন রাজশাহী থেকে, নাহিদ আত্তারি। আমি একটি নাচ শুনতে চাই, নাহিদ ভাই কোন নাচ শুনতে চান তাও জানালে ভালো হয়। নাইম হুসাইন ভাই মাশাআল্লাহ লিখেছেন মুন্সিগঞ্জ থেকে। এরপরে মাসুদ কাদরি আত্তারি ভাই আমাদের সাথে আছেন, তিনি লিখলেন মাশাআল্লাহ। এরপর শাহ আলম ভাই ওমান থেকে আমাদের সাথে আছেন, মুন্না ভাই আমাদের সাথে আছেন, মহিউদ্দিন সরকার আমাদের সাথে আছেন, তিনি লিখছেন আলহামদুলিল্লাহ। এরপরে অনেক ইসলামী ভাই আমাদেরকে মেসেজ করেছেন। একজন আমাদেরকে মেসেজ করলেন, তিনি বললেন আমি ফটিকছড়ি থেকে বলছি, জাকির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অলি আল্লাহর বাংলাদেশ এই কালামটি শুনতে চাই। জি জি, সাথে থাকুন ইনশাআল্লাহ তাআলা। এরপর একজন আমাদেরকে এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিনতে আব্দুল শহীদ, আমি সিলেট সুনামগঞ্জ থেকে, শ্রীমঙ্গল থেকে বলছি, আমি একটি নাত শুনতে চাই, শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈয়দপুর থেকে বলছি, একটি নাতে রসুল শুনিয়ে দিন, যার প্রিয় নাম মোস্তফা ইনশাআল্লাহ তাআলা। আর একজন আমাদেরকে এসএমএস করেছেন, নাচ নাচ শুনে অনেক অনেক ভালো লাগছে আমার, ভালো আজকের বিষয়টাও আমার কাছে ভালো লাগছে মাশাআল্লাহ। যারা এসএমএস করেছেন, কল দিয়েছেন ফেসবুক পেজে, সবাইকে মোবারকবাদ, শুকরিয়া। নূর হোসেন ভাই, রাশেদ ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা, তিনি তৈরি নিক, যেগুলো নাচ শুনতে চেয়েছেন দর্শক শ্রোতা এগুলো রেডি করুক। আমরা আজকের যে অনুষ্ঠানের পাঁচটি প্রশ্নের ব্যাপারে, দ্বিতীয় প্রশ্ন যেটা,
জি দুনিয়াবি যে বিষয়টা হচ্ছে, এক পরীক্ষার্থী যে তাকে পরীক্ষা দেওয়ার যাওয়ার পূর্বে প্রশ্ন কিন্তু সে পেয়ে যায়, একটা সিলেবাসের আন্ডারে তার পরীক্ষাগুলো হয়ে থাকে, তো প্রশ্নের উত্তরও তার কাছে থাকে তার বই অথবা কিতাবের মধ্যে, সেখান থেকে সে তার উত্তরকে তৈরি করে নেয়, এরপর সে তার পরীক্ষাগারে গিয়ে পরীক্ষার উত্তরে প্রশ্নের মধ্যে উত্তরটা সে লিখে দেয়। এখন বিষয়টা হচ্ছে, উত্তর তৈরি করা, এটা আমার কাছে সুযোগ আছে, সেই বিষয়টা হচ্ছে কেয়ামতের যে পাঁচটি কোশ্চেন আমাকে করা হবে, এটার উত্তর তৈরি করার সুযোগ এখন আমার কাছে আছে, কাল কেয়ামতের ময়দানে আমার কাছে আর থাকবে
না,
অর্থাৎ মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে আমার থেকে এই অপরচুনিটি, সুযোগ শেষ,
সুযোগ শেষ,
এখন আমার কাছে সুযোগ আছে। এখন এই যে প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করছি, আমরা না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়ে গেছেন, তো এখন এটার উত্তর আমরা কিভাবে তৈরি করছি? আজ আমি, এখন যারা আমরাই এখন মাদানী চ্যানেলের মাধ্যমে দেখতেছি, তো আমরা যদি একটু নিজেদেরকে এখন থেকে এই প্রশ্নের সম্মুখীন করি, প্রথম প্রশ্ন আমি একটু সামান্য বলবো, যে আমি জীবন কিভাবে অতিবাহিত করলাম আমার বুঝের পর থেকে, শিশুকালটা আমি হয়তোবা আমার জ্ঞানে নেই, স্বজ্ঞানে থাকে না, আমার বুঝের পর থেকে এই পর্যন্ত, হই আমি 30 বছরের, হই আমি 60 বছরের, যতটুকু সময় আমি অতিবাহিত করলাম জীবন থেকে, এই যে অতিবাহিত করার জীবনটা, আমি কোথায় সময়টা অতিবাহিত করলাম? আমি কি আল্লাহ তাআলার নাফরমানিতে অতিবাহিত করলাম? আমি কি আল্লাহ তাআলার অবাধ্যগতাতে অতিবাহিত করলাম, নাকি আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, আল্লাহ তাআলার সেজদার মধ্যে, আল্লাহ তাআলার যেটাতে আল্লাহ তাআলা রাজি খুশি হবে সেটার মাধ্যমে আমি আমার জীবনকে অতিবাহিত করলাম? যদি আমি প্রথমভাবে আমার জীবনকে অতিবাহিত করি, তাহলে আমার জন্য জাহান্নাম, আর যদি আমি দ্বিতীয়ভাবে কোনটা আল্লাহ তাআলার আনুগত্যতার মাধ্যমে অতিবাহিত করি, তাহলে আমার জন্য জান্নাত। এবার আসেন যৌবনের বিষয়। প্রথমেই বলেছিলাম জীবনের মধ্যে যৌবন রয়েছে, তো আলাদা করে কেন কোশ্চেন করা? আল্লাহ তাআলা কেন যৌবনের বিষয় আমাদের কাছ থেকে জানতে চাইবেন? কেননা এই যৌবনটা একটা নেয়ামত, আল্লাহ তাআলার এত নেয়ামত, এত নেয়ামত, অগণিত নেয়ামতের মধ্যে বান্দার জন্য যৌবন একটা, মানে এত নেয়ামত, সেটাকে ভাষায় প্রকাশ করা যাবে না। যেটা, সেটা যদি হাদিসের ভাষায় আমি বলতে যাই, তাহলে আমরা অনুধাবন করতে পারবো যে যৌবন আমাদের জন্য কত বড় নেয়ামত। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার যে আরশের ছায়া থাকবে, এই আরশের ছায়ার মধ্যে বিশেষ বিশেষ ব্যক্তিরা সেই আরশের ছায়া তারা লাভ করবে,
লাভ করবে।
আচ্ছা, এর মধ্যে একটা শ্রেণী আছে, কারা তারা এই আরশের ছায়া লাভ করবে? তারা হচ্ছে যারা যৌবনে, যুবক অবস্থায় তওবা করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করেছে, তারা ওই আরশের ছায়ার নিচে জায়গা পাবে।
সুবহানাল্লাহ।
এবার বোঝা যাক তাহলে কতটুকু আমার জন্য গুরুত্ব রাখে যৌবন। আচ্ছা, আরেকটি হাদিসে মোবারকা, জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে জমিনের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি পতিত করে, জমিনের মধ্যে যে বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টির ফোঁটাগুলো আমি গণনা করতে পারি। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় না, এটা কিন্তু আমরা সাধারণ সেন্সে মানে আমাদের চিন্তায় আসবে না, কারণ আল্লাহ তাআলার এই যে কুদরত, বৃষ্টি বর্ষণ হয়, এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না, কতগুলো বৃষ্টির ফোঁটা জমিনের মধ্যে পড়তেছে, কিন্তু জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই ক্ষমতা দিয়েছেন, তিনি বলতেছেন যে এটা আমি গুনতে পারি, কতটুকু বৃষ্টি জমিনের মধ্যে পতিত হয়েছে,
কত ফোঁটা পড়লো,
কত ফোঁটা পতিত হয়েছে। এখন জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি যে যুবক তার যৌবন অবস্থায় যে আমল করে, ইবাদত করে,
ইবাদতের কারণে আল্লাহ তাআলার মাসুম ফেরেশতারা তার আমল নামাজে নেকি লিখতে থাকে, এটা গণনা আমার পক্ষে সম্ভব হয়।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
এখন বিষয়টা হচ্ছে যে যৌবন আমার জন্য কতটুকু গুরুত্ব রাখে, এখন আমি এই যৌবন কোথায় অতিবাহিত করতেছি? আমি আমাকে এখন প্রশ্ন করি, আমি কি আমার যৌবন রাস্তার মোড়ে দাঁড়িয়ে বেপর্দা নারীর দিকে কুদৃষ্টি দিয়ে আমি আমার যৌবনকে অতিবাহিত করতেছি? আমি কি সারা রাত সিনেমা দেখে আমি আমার যৌবনকে অতিবাহিত করতেছি? আমি কি চায়ের আড্ডায় বসে অপ্রয়োজনীয় কথা বলে আমার যৌবনকে আমি অতিবাহিত করতেছি? আমি এখন যৌবনের মধ্যে আসি বিদায় আমি আমার বন্ধুর সাথে খেলাধুলার মধ্যে আমার যৌবনকে আমি অতিবাহিত করতেছি? হ্যাঁ, করুন, সুযোগ আছে, অবকাশ আছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এটার জন্য আপনাকে জবাবদিহিতা দিতে হবে, আর আল্লাহ না করুক আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। হ্যাঁ, যদি আপনার উত্তর হয় এইটা যে আল্লাহ আমি তুমি আমাকে যৌবন দিয়েছিলে আর এই যৌবনের মতো নিয়ামত পেয়ে আমি রাতের বেলায় তাহাজ্জুদ পড়েছি মালিক, আমি এই যৌবনকে কাজে লাগিয়ে আমি মুগল লীগের মতো নিয়ামত অর্জন করে আমি মানুষকে নেকির দাওয়াত দিয়েছিলাম মালিক, তো আল্লাহ তাআলা যদি এই প্রশ্নের উত্তর এটা হয় তাহলে আমাকে জান্নাত দিবে। আরো একটি বিষয় জাকির ভাই, সূরা তিনের আমি আজকে কানজুর ইমান থেকে পড়ার সময় যে তাফসির দেখলাম আমার মনটা ভরে গেল, যে আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় দয়া করছেন। যারা আমরা এই যুবক বয়সে 2016 একটি রিসার্চের মধ্যে এসেছে যে বাংলাদেশের যে জনসংখ্যা রয়েছে এটার অর্ধাংশ জনসংখ্যা যারা রয়েছে তারা 24 বছরের মধ্যে তারা রয়েছে, অর্থাৎ যুবক প্রকৃতি যারা তারা অর্ধাংশ জনসংখ্যার মধ্যে 50% জনসংখ্যা যুবক রয়েছে।
আল্লাহ আল্লাহ।
এবার আমরা চিন্তা করি যে আমরা যারা যুবক রয়েছি আমাদের অবস্থা কি। সূরা তিনের মধ্যে আল্লাহ পাক আয়াত নম্বর 4, 5, 6 এর যে তাফসির এসেছে আমি আগে অনুবাদগুলো বলি। আয়াত নম্বর 4 আল্লাহ পাক ইরশাদ ফরমান, নিশ্চয়ই আমি মানুষকে সর্ব উৎকৃষ্ট আকৃতির সৃষ্টি করেছি।
সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার, চিন্তা করা যায়
আল্লাহ তাবারাকা তাআলা আমাকে,
জি জি জি,
আমাকে
সুবহানাল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছে,
সৃষ্টি করেছে।
একটু যদি নিজের চেহারাটার দিকে তাকাই, হই আমি একটু কালো বর্ণের হই, কিন্তু
যেটা নিয়ে আমি সবসময়
অহংকার করি,
যেটা নিয়ে আমি সবার সামনে
অহংকার বোধ আমার মধ্যে চলে
আসে,
এখন চিন্তার বিষয় যে আল্লাহ তাআলা আমাকে তো চাইলে চতুষ্পদ জানোয়ারও তো বানাতে পারতো, আল্লাহ তাআলা আমাকে চাইলে
এত দূর যাওয়ার দরকার নাই। নূর হোসেন ভাই, মানুষই আছি,
জি
আমার মতো মানুষ হই, আমার মতো ব্যক্তি কত প্রকারের আছে, মুখ আছে তো কান নাই, কান আছে তো চোখ নাই, চোখ আছে তো নাক নাই, না কত প্রকার আমাদের সামনে আছে,
তারা আমরা শুকরিয়া করি আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব উৎকৃষ্ট আকৃতি সৃষ্টি করেছে। আচ্ছা, এরপর আয়াত নম্বর 5 এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, তারপর এরপর পরে আল্লাহ ইরশাদ করেছেন, তারপর তাকে নিম্ন থেকে নিম্ন স্তর অবস্থার দিকে আমি ফিরিয়ে দিয়েছি। আমি এর ব্যাখ্যায় যাব। এরপর আয়াত নম্বর 6 এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য অফুরন্ত প্রতিদান রয়েছে।
সুবহানাল্লাহ।
এখন বিষয়টা হচ্ছে এই যে আয়াত নম্বর, তারপর তাকে আমি নিম্ন থেকে নিম্ন স্তরে অবস্থার দিকে ফিরিয়ে দিয়েছি, আয়াতের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম টিকার মধ্যে লেখেন যে এটার দুইটা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হচ্ছে যে যৌবন আমাদের মধ্যে আছে, কিছুদিন পর যখন যৌবন অতিবাহিত হয়ে যাবে তখন আমার মধ্যে বার্ধক্য চলে আসবে। এটা বলা হয়েছে নিম্ন থেকে নিম্ন স্তর, এই যে আমি নিম্ন স্তরে চলে গেলাম, আমার মধ্যে এখন আর ওই যে যৌবনে যে শক্তি থাকবে না, আমার যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেগুলো অকেজো হয়ে যাবে, আমার যে স্মৃতিশক্তি সেগুলো দুর্বল হয়ে যাবে, আমার যে কালো চুল সেগুলো সাদা হয়ে যাবে, আমার যে বাক শক্তি সেটা দুর্বল হয়ে যাবে।
রাইট,
এই যে এটাকে ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন, নিম্ন থেকে নিম্ন স্তরে চলে যাবে বান্দা। এরপর আরেকটি ব্যাখ্যা, যে ব্যাখ্যাটা এসেছে সেটা হচ্ছে এই যে বান্দার যে যৌবন শক্তি, এই যে সুন্দর চেহারা, এই যে তার শরীরের কাঠামো, তার যে বডি ফিগার যেটাকে সে খুব সযত্ন করে, যেটাকে সে মানে জিমের মাধ্যমে হোক যেভাবে হোক তার এটাকে সে সচল রাখার চেষ্টা করে, এটাকে সে যতক্ষণ থাকা অবস্থায় আল্লাহ তাআলার বাধ্যকতার মধ্যে অতিবাহিত করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, এইটার নিয়ামত হিসেবে সে কাল জান্নাত হাসিল করবে। আর এইটার মধ্যে যদি সে অবাধ্যতায় এই যৌবনটাকে অটল করে, অবাধ্যতায় আল্লাহ তাআলার নাফরমানিতে, তাহলে তার জন্য জাহান্নাম।
আহা,
এই যে সর্বশেষ বিষয়। কিন্তু এবার আসেন সর্বশেষ বিষয়, কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ঈমানদারদের জন্য সুসংবাদ, ঈমানদার তোমার জন্য সুসংবাদ, তুমি ঈমান এনেছো, এবার কাজ হচ্ছে সৎ কাজ করেছে তোমার যৌবনে, তোমার জন্য রয়েছে অফুরন্ত প্রতিদান।
আল্লাহ,
এটার ব্যাখ্যাটা কি বলেছে, যে যুবক যৌবন অবস্থায় তার যৌবনটাকে সে ইবাদতের মধ্যে অতিবাহিত করবে,
কাল যখন সে বাধ্যকথায় পৌঁছে যাবে, যখন তার পূর্বের শক্তিগুলো থেকে সে কমে যাবে, দুর্বল হয়ে যাবে, আগের মতো ইবাদত করতে পারবে না, আল্লাহ তাআলা তার যৌবনের ইবাদতে এমন রাজি হবে, এমন খুশি হবে, বার্ধক্যে সে ইবাদত করতে পারবে না, কিন্তু যৌবনের ইবাদতের আমলগুলো, নেকিগুলো তার বার্ধক্যকালে সে পৌঁছে দিবে।
সুবহানাল্লাহ।
তার আমল আমার মধ্যে যে যৌবনের আমলগুলো, যে নেকিগুলো, সেগুলো তার বার্ধক্যকালে দিয়ে দিবে।
সুবহানাল্লাহ।
কত বড় নিয়ামত আমার আপনার জন্য যৌবন রয়েছে। তো আমাদের উচিত হবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারাই আমরা এই যৌবন অতিবাহিত করতেছি, আমি নিজেও যৌবক, চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ মাদানী মহলের মাধ্যমে নিজের এই যে নিয়ামতের যে সময়টা, এটাকে অতিবাহিত করা। আমিও আমার যুবক ইসলামী ভাইদেরকে অনুরোধ করব, আসুন না প্লিজ ইসলামী ভাইয়েরা, এই মাদানী চ্যানেল, এই মাদানী মহল, এই যে দাওয়াত ইসলামী, আমার আপনার যুবকদেরকে আহ্বান করতেছি। আলহামদুলিল্লাহ আপনি একটু নিজে দেখেন, মাদানী চ্যানেলের মাধ্যমে হোক, মাদানী মহলের মধ্যে এসে দেখেন, দেখবেন বেশিরভাগ আমাদের অধিকাংশ যুবক ইসলামী ভাই,
যুবকরা যেটা করতে পারে, যুবকদের পক্ষে যেটা সম্ভব নূর হোসেন ভাই, সেটা কিন্তু বৃদ্ধদের পক্ষে কখনোই সম্ভব না। সম্ভব যুবক বয়সে আপনি চাইলে যদি নেকির দিক, দিনের দিক দেখেন, সওয়াবের দিক দেখেন, তারপরে আপনি সবার চাইতে ফাস্ট থাকবেন। যুবক বয়সে তাহাজ্জুদ বলেন, প্রতিদিন যুবক পড়তে পারে, কোরআনে পাকের তেলাওয়াত, যুবকের শক্তি আছে, সময় আছে, করতে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ যুবক বয়সে জামাত সহকারে আদায় করতে পারে। কিন্তু যতগুলো কাজ, যতগুলো আমল, যতগুলো ইবাদত যুবক বয়সে করা সহজ হয়, কিন্তু বৃদ্ধ বয়সে এটা করা ততটা সহজ হয় না। আপনি এখন যুবক আছেন, চেষ্টা করলে আসরের অজু দিয়ে এশারের নামাজ পড়তে পারেন, আসরের অজু দিয়ে
সম্ভব,
এশারের নামাজ পড়া সম্ভব যুবক বয়সে, কিন্তু বৃদ্ধ বয়সে আসরের নামাজ পড়তে হলে 2-3 বার অজু করতে প্রয়োজন হতে পারে। হ্যাঁ, বৃদ্ধ বয়সে। এই জন্য যুবক বয়সে যে কাজগুলো যতটা সহজভাবে করা যায়, নেকিগুলো বৃদ্ধ বয়সে এতটা সহজভাবে করা যায় না। এই জন্য যুবক বয়স থাকা অবস্থায়, আমাদের আমার বয়স থাকা অবস্থায় যেন আমি এর কদর করি, আর এর সঠিক ব্যবহারও যেন আমরা করি। যেভাবে করে নূর হোসেন ভাই থেকে আমরা শুনলাম যে আল্লাহ তাআলার অনেক বড় এক নিয়ামত এই বয়সটা, আর এই বয়সের মধ্যেই কিন্তু মানুষ বেশিরভাগ ভুলে, ভুল পথে চলে যায়। আর এই ভুল পথে চলে যায় কেন, এর জন্য একটা খারাপ পরিবেশ তার কাছে থাকে, আর নিজেকে ভালো পরিবেশে পরিচালিত করার জন্য একটা ভালো পরিবেশের দরকার, আর তা আপনার সামনে আলহামদুলিল্লাহ। আর যদি দাওয়াত ইসলামের দিকে তাকান বা মাদানী চ্যানেলের দিকে, যেটা বলতেছিলেন আপনি না নূর হোসেন ভাই, মাদানী চ্যানেলের দিকে তাকান বা দাওয়াত ইসলামের দিকে তাকান, দাওয়াত ইসলামীকে দেখেন, আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলামী যুবক যুবক ইসলামী ভাইদের মাথায় পাগড়ি পরার এক মন মানসিকতা তৈরি করে দিয়েছেন, নামাজের এক আগ্রহ সৃষ্টি করে দিয়েছেন, মসজিদমুখী বানানোর একটা প্রচেষ্টা দাওয়াত ইসলামী করছে, কোর্সের মাধ্যমে হোক, ইনফ্রাদি কোশিশের মাধ্যমে হোক, বা মাদানী কাফেলার মাধ্যমে হোক, সাপ্তাহিক ইস্তেমার মাধ্যমে হোক, আপনিও দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার এই যৌবনকালটা, আপনার এই ভালো সময়টা, আপনার এই শক্তিটা ইনশাআল্লাহ তাআলা ভালোর দিকে, ভালো কাজে, ভালো সময় অতিবাহিত হবে আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা। রাশেদ ভাইয়ের কাছে আসবো, অনেকগুলো নাতের অনুরোধ ছিল। আরেকজন ইসলামী ভাই আবারও কমেন্টসের মাধ্যমে বললেন, আমি একটি নাচ শুনতে চাই এই সবজে গম্বুজলে। তো যেটা সুবিধা হয়, যেগুলো আপনি রেডি করেছেন শুনিয়ে দিন আমাদেরকে।
রে জো ফিজা তুম হো নসীমে গুল সিতা তুম হো বহরে Hey, রসুল আল্লাহ کچھ کرنا ہے ابھی کر لو ابھی نوری جوان تم ہو جو کچھ کرنا ہے اب کر لو ابھی نوری جوان تم ہو بہارے
মাশাআল্লাহ আপনাদের অনুরোধ ছিল নাতের রসুলের ব্যাপারে শোনানোর চেষ্টা করেছি আমরা আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের বিষয় কেয়ামতের পাঁচটি প্রশ্ন আসবো আবারও আহমদ হোসেন ভাইয়ের কাছে ইনশাআল্লাহ তাআলা আরো কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করি, এরপরে আপনাদের কল এসএমএস এর দিকে যাবেন।
দুই নম্বর প্রশ্ন নিয়ে কিছু আরো আলোচনা করি। তুষার ভাই খুব সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 30 পারা সূরা তাকাসুরের 8 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, তরজমায় কানজুল ইমান, অতঃপর নিঃসন্দেহে সেদিন তোমাদের নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কিয়ামতের ময়দানে
নিয়ামত সম্পর্কে
প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে,
যে নিয়ামতগুলো আল্লাহ তাআলার
পক্ষ থেকে আমরা পেয়েছি। মানুষকে কিন্তু আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করেছে, কিন্তু যৌবন এমন একটা নিয়ামত যেগুলো অন্য অন্য নিয়ামতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যে আমাকে সম্পদ দিয়েছে, আমাকে ছেলে সন্তান দিয়েছে, আমাকে মেয়ে দিয়েছে, আমাকে যে আরো অন্যান্য সম্পদ নিয়ামত দিয়েছে, দেখা গেছে যে ওই নিয়ামতটা যদি আমার থেকে চলে যায় আবার ফিরে আসার সম্ভাবনা আছে, আমি আবার পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যৌবন এমন একটা নিয়ামত যেটা একবার চলে যায় কখনো আর ফিরে আসে না। যেটা চলে গেছে তো চলে গেছে, আর আমি যদি যৌবনে যদি ভালো কাজ করেছি তো করে নিয়েছি, যদি না করি তাহলে আমার যৌবনটা আমি
অবহেলায়
অতিবাহিত করেছি। শুধু তাই নয়, যৌবনের মধ্যে ইবাদতের অনেক গুরুত্ব রয়েছে। নিজের যৌবনকালে ইবাদতকারী যুবক বৃদ্ধ অবস্থায় ইবাদতকারী ব্যক্তির উপর এইরূপ ফজিলত অর্জন করে যেমন নবী আলাইহিমুসসালাম সমস্ত লোকদের উপর ফজিলত পেয়েছে, ফজিলত রয়েছে। যৌবনকে কেমন উদাহরণ দেওয়া হয়েছে, একজন যৌবনে ইবাদতকারী যদি যৌবনে যদি ইবাদত করে তাহলে তার উদাহরণ দেওয়া হয়েছে কেমন, যে সাধারণ লোকদের মধ্যে নবীদের যেরকম ফজিলত রয়েছে, যৌবনে ইবাদতকারী ব্যক্তি বৃদ্ধ অবস্থা ইবাদতকারীর উপর তেমন ফজিলত
পায়।
শুধু তাই নয়, অন্য জায়গার মধ্যে রয়েছে যে যুবক দুনিয়ার স্বাদ এবং আরাম আয়াস ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যৌবন অতিবাহিত করে আল্লাহ তাআলার অনুসরণের মধ্যে একাগ্রতার মধ্যে তার দিন কাটায়, তবে আল্লাহ তাআলা ওই সৌভাগ্যবানকে 72 সিদ্দিকের সমপরিমাণ সওয়াব দান করবে। সিদ্দিকের সমপরিমাণ, শুধু একজন নয় 72 জন সিদ্দিকের সমপরিমাণ সওয়াব দান করবে আল্লাহ তাআলা তাকে, যে ব্যক্তি যৌবনে ইবাদত করে, যৌবনে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য অগ্রসর হয়, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য অগ্রসর হয়। যে ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। মানুষ কিন্তু শ্রেষ্ঠ, কিন্তু কারা? সমস্ত নবীগণ কিন্তু মানুষের মধ্যে শ্রেষ্ঠ। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কি শ্রেষ্ঠ, তারপরে সিদ্দিকগণ, তারপরে শহীদগণ, তারপরে স্টেপ আছে, শ্রেণী আছে। আল্লাহ তাআলা যৌবনে ইবাদতকারী ব্যক্তিকে একজন নয়, দুইজন নয়, দশজন নয়, ২০ জন নয়, ৩০ জন নয়, 72 জন সিদ্দিকের সমপরিমাণ সওয়াব দান করবে। তো আল্লাহ তাআলা যে আমাকে এই যৌবনটা নিয়ামত হিসেবে দান করেছে এটারও হিসাব হবে। তো আমার উচিত, আপনাদের উচিত, আমাদের সবার উচিত আমরা যেন এই যৌবনটাকে কাজে লাগাই, গুনাহ থেকে বেঁচে থাকি, রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি।
জি জি, আসলে যৌবনকালটা যখন কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় পরিচালিত করে তখন দেখা যায় বন্ধু বান্ধব বা অন্য অন্য খারাপ কাজের মধ্যে, আর যখন সে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য এই যৌবনকালটাকে ব্যয় করতে চায় কি আমার এই সময়গুলো, আমার এই শক্তিগুলো আমি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য বা যেটা শরীয়ত আমাকে হুকুম দেয় এভাবে আমি পরিচালিত করব, তবে সে চাইলে এই যুবক বয়সে অনেক কিছু করতে পারে। আমাদের অনুষ্ঠানের যেহেতু 5টি প্রশ্ন নিয়ে হয়তো বা আলোচনা শেষ হবে না, আরও একটি প্রশ্ন রয়ে গিয়েছে, এখানে সম্পদ কিভাবে উপার্জন করেছো, কোথা থেকে উপার্জন করেছো, কিভাবে উপার্জন করেছো। এখানে আল্লাহ তাবারক ও তাআলা বান্দাকে স্বাধীনতা দিয়েছেন উপার্জনের ব্যাপারে। কেমন স্বাধীনতা দিয়েছেন? তুমি ব্যবসা করো, তোমার জন্য অনুমতি আছে। তুমি চাকরি করো, এটাও তোমার জন্য অনুমতি আছে। তুমি যা করো এতে তোমার অনুমতি আছে। কিরকমের অনুমতি আছে? আল্লাহ তাবারক ও তাআলার পক্ষ থেকে আর শরীয়তের পক্ষ থেকে হালালভাবে হালাল বস্তুগুলো উপার্জনের অনুমতি আছে। যেমন ব্যবসা করা, এটা কিন্তু সুন্নাতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, আম্বিয়া ইকরাম ব্যবসা করতেন, এভাবে করে প্রতিটা কাজের মধ্যেই আল্লাহ তাবারক ও তাআলা অনুমতি তো আমাদেরকে দিয়েছেন, কিন্তু সেগুলো হতে হবে শরীয়ত সম্মত। এখন আমার এই উপার্জনটা আমি কিভাবে করলাম, আল্লাহ তো এটাই প্রশ্ন করবেন তোমার, যে তুমি যে সম্পদ উপার্জন করেছো কিভাবে করেছো, কোথা থেকে করেছো, হালাল পথে নাকি হারাম পথে?
জাকির ভাই, মানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে সম্পদ কিভাবে উপার্জন করেছো। আমি যদি হালাল পথে যদি উপার্জন করি তাহলে এটা জিজ্ঞেস করবে, আর যদি হারাম পথে যদি উপার্জন করি তাহলে এটার তো শাস্তি দেওয়া হবে।
উত্তর তো আমাকে দিতে হবে,
এর
শাস্তিও আমাকে ভোগ করতে
হবে। আমি যদি সম্পদটা যদি হালাল পর্যায়ে যদি উপার্জন করি তাহলে এটার হিসাব দিতে হবে, আর যদি হারাম পর্যায়ে ভোগ
করতে হবে না, হালালের জন্য শাস্তি ভোগ করতে হবে না,
ভোগ করতে হবে না। আর যদি হারাম পন্থায় করি তাহলে আমার এটার শাস্তি ভোগ করতে হবে। আর আমার সম্পদ যত বেশি হোক আমার তত বেশি এটার হিসাব দেওয়া হবে, হিসাব দিতে হবে। কিতাবের মধ্যে রয়েছে হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আমিরা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সম্পদ যত বেশি হবে হিসাব তত বেশি হবে। আজকে আমি এক টাকার মালিক, যার টাকা নাই সে হিসাব দিতে হবে না, আমার এক টাকার হিসাব দিতে হবে। অন্য জায়গার মধ্যে রয়েছে,
তবে টাকা নেই এমন ব্যক্তি তো আর নাই, দুনিয়াতে চলতে গেলে সবারই, সবার কাছেই আছে, সবাই দুই চার পাঁচ দশ টাকার মালিক। কেননা দুনিয়াতে চলতে গেলে খাবার খেতে হলেও তো আপনাকে টাকার প্রয়োজন, টাকা তো আছে, কিন্তু যার কাছে যেই পরিমাণ তার হিসাবের সময়টাও কিন্তু ওই পরিমাণই হবে। আজকে আমার কাছে এক লাখ টাকা আছে, আমি এক লাখ টাকার হিসাব দিয়ে দিলাম, এক থেকে এক লাখ পর্যন্ত গণনা করলাম, টাকার হিসাব আমি দিয়ে দিলাম। যার কাছে পাঁচ লাখ আছে আমার চাইতে তার কিন্তু চার গুণ সময় বেশি লাগতেছে, কেননা আমি এক লাখের হিসাব দিয়েছি, সে পাঁচ লাখের দেবে, আমার চাইতে তার চার গুণ সময় বেশি লাগবে, অর্থাৎ চার লাখ বেশি হিসাব দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে ঠিক সেম সময় এরকমই সময় লাগবে। আমি যতটা কম টাকা, আমার কাছে সম্পদ কম, আমার হিসাবের সময়ও কম, তাড়াতাড়ি হিসাব দিয়ে আমি পার পেয়ে গেলাম। আর এই হিসাবের মধ্যেই হিসাব, একে তো সম্পদ যেমন তেমন হিসাব হবে, যত বেশি সম্পদ তত হিসাবেরও সময় বেশি লাগবে। এখানে তো সময় সম্পদের উপরে, কত সম্পদ আছে কত সময় লাগলো, কিন্তু বিপদ তো অন্য জায়গায়, সেই জায়গাটা হলো ভাই যে হালাল আর হারাম নিয়ে। হালাল যদি হয় তো আপনি যত খুশি হিসাব দেন অসুবিধা নেই, হালাল যদি হয় যত কোটি টাকা আছে আপনি হিসাব দেন অসুবিধা নেই। এখানে যদি হারাম হয় তো এক টাকার জন্য তো ফেঁসে যেতে হবে।
এখন বিষয়টা হচ্ছে যেটা আপনার হালাল উপার্জন আমাকে আমার আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুন্নত মোতাবেক হালাল উপার্জনের পদ্ধতি শিখিয়ে গিয়েছেন। এখন আমার বিষয়টা হচ্ছে যে আল্লাহ তাআলা আমার জন্য যতটুকু রিজিক বরাদ্দ রেখেছে আমি ততটুকুই, আমি রিজিক আমার জন্য আমার প্রাপ্ত হবে। এখন এই রিজিকটা প্রাপ্তির জন্য আমাকে মাধ্যম উসিলা চেষ্টা করতে হবে। এখন আমি হালাল ব্যবসা করি, হালাল চাকরি করি, যেটাই করি, এখন আমাকে চিন্তা করতে হবে যে কাল কিয়ামতের ময়দানে যে প্রশ্ন আমাকে করা হবে যে তুমি কোথা থেকে সম্পদ অর্জন করেছো, আমাকে যদি এই প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে আমাকে অবশ্যই হালাল পন্থায় সম্পদকে অর্জিত করতে হবে, না হয়তো কি আমি যদি হারাম পন্থায় সম্পদকে অর্জিত করতে যাই আমার জন্য জাহান্নাম। আর আলহামদুলিল্লাহ হাদিসে মোবারক এসেছে, কেউ যদি সে সত্যবাদিতার সাথে হালাল পন্থায় যদি সে হালাল উপার্জন করে তাহলে কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার শহীদদের সাথে তার হাসরের ময়দানে সে দাঁড়াবে।
সুবহানাল্লাহ।
এখন আমি যদি চাই শহীদানদের সাথে দাঁড়ানোর জন্য, আমি যদি চাই জান্নাতকে হাসিল করার জন্য, অবশ্যই আমাকে হালাল পন্থায় সম্পদ অর্জন করতে হবে।
আচ্ছা,
যেহেতু সময় আমাদের একেবারে শেষের দিকে, এরপর পরের কোশ্চেনে যদি আমরা যাই যে এই সম্পদ আমি কোথায় ব্যয় করলাম,
ব্যয় করলাম,
এখন আমার কাছে স্বাধীনতা আছে, আমার নিজের ভোগ বিলাসতা আছে, আমার নিজের পরিবার আছে, তো এই যে সম্পদটা আমি, এটা আমার কাছে স্বাধীনতা আছে ব্যয় করার, কিন্তু আল্লাহ পাকের কি হুকুম রয়েছে সেটাকে আমাকে দেখতে হবে,
ওটাও আমাকে মানতে হবে,
ওটাকে আমাকে মানতে হবে যে আমি চাইলে
মুসলমান,
হ্যাঁ
আমি মুসলমান, আল্লাহর হুকুম শরীয়তের হুকুম আমাকে মানতে হবে,
মানতে হবে। এখন আমি যদি আমার সংস্কৃতিতে আমি যদি যাই তাহলে কি দেখবো যে আমার সংস্কৃতি আমাকে শেখাবে, আমার কালচার আমাকে শেখাবে তুমি অডেল খরচ করো, তোমার খরচের মানে ক্ষেত্র শেষ নেই, আর আমার জন্য খরচ করার ক্ষেত্র অনেক আছে। জাকির ভাই, আমরা বলি না যে উপার্জন থেকে আমাদের খরচ বেশি, কেন আমাদের খরচের দিক তো শেষ নাই, যদি আমরা চাই আরো খরচ করতে পারবো,
নিত্য নতুন একটা আইটেম বাইর করি
চলে আসতেছে আপনার। দেখেন এখন আমাদের তো এটা যেটাই বললাম যে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আমাদেরকে এটা আরো বেশি আমাদেরকে ধাবিত করতেছে খরচের দিকে। দেখেন আমার কিন্তু মোবাইল সেট আছে একটা, এখন আমি চিন্তা করতেছি নতুন আরেকটা আসছে, আমি এটার দিকে আমার খরচকে বাড়িয়ে দিচ্ছি, কিন্তু আমি চিন্তা করতেছি না আমার মালিক আমাকে হুকুম দিয়েছে যে তোমার পাশে যদি কেউ গরিব অনার্থ থাকে, ক্ষুধার্ত থাকে, তুমি তোমার সম্পদকে ব্যয় করে সেই ক্ষুধার্তকে তার ক্ষুধা যোগান দাও, বস্ত্র যদি বস্ত্রহীন থাকে তার বস্ত্র দিয়ে তাকে যোগান দাও, এটা তোমার জন্য সম্পদের হুকুম ব্যয় করার, আল্লাহর রাহে খরচ করো, এটা তোমার জন্য হুকুম, তাহলে তো তুমি তোমার সম্পদ ব্যয় করার প্রশ্নের উত্তর কাল কিয়ামতের ময়দানে দিতে পারবে, তাহলে তুমি জান্নাতকে হাসিল করতে পারবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে এটাই যে আমাকে আমার সম্পদ অর্জিত সম্পদ, হ্যাঁ আমার নিজের খায়েশ অনুযায়ী আমি খরচ করব, যাতে আমার খায়েশটা যাতে
আমাকে যেটা সেটা খরচ করার জন্য ইসলাম
হুকুম দিয়েছে, হ্যাঁ যাতে আমার যদি খায়েশ সেটা যাতে ওভারকাম না করে,
ওভার যেন না হয়,
ওভার যাতে না হয়ে যায়।
আর এই ওভার হওয়ার পিছনে কিন্তু দুনিয়ার লোভ লালসা আবার
চলে আসে।
যখন যেমন ধরেন গিয়া কোন অনুষ্ঠানে আমরা চার পাঁচজন যাব, এখন এখানে খরচের ব্যাপারে দুনিয়ার লোকটা কেমনে আসে, যেমন ধরেন আমরা চার পাঁচজন যাব, আরে এ তো দামি পোশাক পরছে, এখন এ দামি পোশাক পরছে, এর উপার্জন হালাল আছে, দামি পোশাক পরছে, মানা তো নেই, নিষেধ তো নেই, কিন্তু এখন আমার নেই, আমার নেই, আমিও যদি চাই দামি পোশাকটা পরতে, তবে আমাকে তো যে কোনো ভাবে উপার্জন বাড়াতে হবে দামি পোশাক পরার জন্য, খরচ বাড়ানোর জন্য। এই জন্য যখন আমি খরচ করব, খরচটাও যেন আমি দেখে শুনে করি। এখন যদি এমন হয়, নূর হোসেন ভাই আর আহমদ হোসেন ভাই, আমার উপার্জন মাসে 10,000 টাকা, মাসের বাজারে গেলেই যদি আমার 5,000 টাকা খরচ হয়ে যায়, তো এটাও আমাকে চিন্তা করা উচিত যে আমার উপার্জন কি, যেমন উপার্জন আমাকে তেমন খরচ করতে হবে। এখন আমি মাছের বাজারে গেলাম আর আমি যদি বলি যে আমার খরচ বেশি, বলে না মানুষ আমার খরচ বেশি, বা আমি হাত ছোট করে খরচ করতে পারি না, বা খরচ করতে গেলে মন মানে না, বাচ্চাদের দিকে তাকালে আমি আর পারি না, খরচ কম করতে পারি না, আপনাকে দুইটাই বুঝতে হবে, আপনার কোনটা প্রয়োজন সেটাও বুঝতে হবে, আর আপনার উপার্জন কেমন সেটাও আপনাকে বুঝতে হবে, আয় বুঝে আপনাকে ব্যয় করতে হবে, দুইটা সামনে রেখেই আপনাকে চলতে হবে। এখন যদি আপনার উপার্জন কম কিন্তু আপনি যদি খরচের দিকটা বেশি তাকান, এখন যদি বলেন যাদের সাথে চলি তারা তো বেশি খরচ করে,
এটা কিন্তু হয় জাকির ভাই, মানে লোভের কারণে উচ্চ আকাঙ্ক্ষা, ভোগ বিলাস এবং বন্ধুদের সাথে মানে সমপরিমাণ হয়ে চলার কারণে। কারণ আমি কম টাকা উপার্জন করি, আমার যদি উচ্চ আকাঙ্ক্ষা থাকে যে আমি এটা করবো এটা করবো এটা করবো, তখন কিন্তু দেখা গেছে বাধ্য হয়ে নাজায়েজ বা হারাম পদ্ধতিতে মানুষ চলে যাচ্ছে, বা আমার যদি মানে লোভ থাকে দেখা যাচ্ছে হারাম
হারামের দিকে হাত বাড়িয়ে দেওয়া অগ্রসর।
কারণ এই প্রশ্নের উত্তরে যেটাকে বিশেষভাবে আখ্যায়িত করেছেন সেটা হচ্ছে যে সম্পদ ব্যয়ের বিষয়টা বিশেষভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে আমি যে সম্পদ অর্জন করতেছি সেটাকে আমি আল্লাহর রাহে খরচ করছি কিনা, এটাকে বিশেষ করে সদকা যাকাত এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, যে আমার সম্পদ অর্জিত সম্পদ আমি যে ব্যয় করছি সেটা কি আল্লাহ তাআলার রাহে সদকা, যে নফল সদকা ফরজ, যে আমাদের যাকাত রয়েছে ওয়াজিব রয়েছে, এই সকল খরচ আল্লাহর রাহের খরচকে আমি কি ব্যয় করছি কিনা। এরপর সর্বশেষ যে প্রশ্ন আমাদের, যে আমরা যে ইলম অর্জন করেছি অথবা ইলম অর্জন করছি এই অনুযায়ী আমি আমল করছি কিনা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু এমনিতেই ইলমি দিন অর্জন করা থেকে অনেকটা গাফিল, অনেকটা দূরে আছি, পরিবেশ তো আমাদের কাছে নেই একে তো, আর দ্বিতীয়ত যদি আমরা পেয়ে যাই আমরা উদাসীন। এখন বিষয়টা হচ্ছে, যতটুকু ইলম আছে একেবারে নর্মালি কমন সেন্স, যে আমার আপনার কাছে সাধারণ মুসলমান ঘরের সন্তানের কাছে ইলম আছে যে নামাজ আমার জন্য ফরজ,
রাইট।
এখন বিষয় হচ্ছে এই যে নামাজ আমার জন্য ফরজ, এই ইলম আমার কাছে আছে, এটার অনুযায়ী আমি আমল করছি, কাল কেয়ামতের ময়দানে আমাকে কোশ্চেন করা হবে, তোমার কাছে এতটুকু তো ইলম ছিল না যে তুমি তোমার উপর নামাজ ফরজ করা হয়েছে, তুমি এটার উপর আমল করেছো কিনা। যদি আমার কোশ্চেন হয়, উত্তর হয় না মালিক আমি তো আমল করিনি, তাহলে আমার অবস্থা কোথায়? হাদিসে মোবারকা যে কাল কেয়ামতের ময়দানে জান্নাতিদের সামনে থেকে কিছু জাহান্নামীকে এমনভাবে নিয়ে যাওয়া হবে, মানে যেটা দেখলে আপনার লোম দাঁড়িয়ে যাবে, মর্মস্পর্শে একবারে অন্তর কম্পন করে উঠবে। তো হাদিসের ভাষা এরকম যে জান্নাতিরা দেখে ভয়ে কম্পিত হয়ে যাবে, তারা জান্নাতি কেন দেখতেছে জাহান্নামীদেরকে এমনভাবে নিয়ে যাচ্ছে, তখন তারা ওই জাহান্নামীদেরকে বলবে, তোমরা দুনিয়াতে কি এমন করেছিলে যে আজকে তোমাদেরকে এত কষ্ট দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে?
আল্লাহ আল্লাহ।
তখন তারা বলবে, আমরা দুনিয়াতে জেনে শুনে নামাজকে কাজা করেছিলাম, তো নামাজ কাজা করার কারণে আজকে আমাদেরকে এভাবে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। একটু চিন্তা করি, আমার কাছে ইলম আছে, শুধু তো আমি একটা বিষয় বললাম যে আমি নামাজ আমার উপর ফরজ হয়েছে, হ্যাঁ তো আমি এই অনুযায়ী কতটুকু আমল করছি, আমি যে কাল কেয়ামতের ময়দানে আমাকে যদি বলা হয়েছে যে আমি যদি দুনিয়াতে নামাজ কাজা করি বিনা ওজরে 2,88,000 বছর আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে,
জাহান্নামের আগুনে জ্বলতে হবে।
তো এখন বিষয়টা হচ্ছে আমি কতটুকু ইলম অর্জন করলাম, এই ইলম অনুযায়ী কি আমি আমল করছি কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। হাদিসে মোবারকা মাশাআল্লাহ আমির আহলে সুন্নাত প্রতিটা রিসালার মধ্যে, প্রতিটা কিতাবের মধ্যে শুরুতে কিন্তু একটা হাদিসে মোবারকা নোট করেন যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আফসোস করবে। কে? কোন ব্যক্তি? যে ব্যক্তি ইলম অর্জন করলো এবং ইলম অনুযায়ী আমল করলো না। এখন বিষয়টা হচ্ছে, আমি ইলম অর্জন করলাম, ইলম অনুযায়ী আমল করবো না, তাই আমি কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে।
এখানে আবার দুই ধরনের ব্যক্তি আছে, এক তো একেবারে ইলমে দিন অর্জনের পক্ষেই না বা ইলমে দিন অর্জনই করে না, দ্বিতীয় লোক হলো ইলমে দিন তো অর্জন করে নিয়েছে কিন্তু এ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা আমরা করি না। এখন আবার ইলিম যে বিষয়টা সেটাও হয়তো বা অনেকের বুঝে আসবে না, ইলিম জ্ঞান, ইলিম যেটাকে বলি এটাই জ্ঞান,
জ্ঞান
এটাই জ্ঞান। আর আপনার জ্ঞান কতটুকু, কোন বিষয়ে আপনি জ্ঞান অর্জন করেছেন আর কতটুকু অর্জন করেছেন, সে পরিমাণে আপনি আমল করতে পারেন কিনা। আপনি, আমি একজন মুসলমান, আমার কাছে এতটুকু জ্ঞান তো আছে কি কোরআন তেলাওয়াত করা মুসলমানের কাজ, এতটুকু জ্ঞান তো আমাদের কাছে আছে, তেলাওয়াত করছেন কিনা, রোজা রমজান মাসে রাখা ফরজ এটাও মুসলমানদের কাজ, এতটুকু জ্ঞান তো সব মুসলমানের কাছে আছে, সকল ব্যক্তির কাছে আছে, রমজানের রোজা রাখা ফরজ, সেই রোজাটা আপনি রাখছেন কিনা, এটাকেই বলা হয়েছে কি আপনার জ্ঞান অনুযায়ী আপনি কতটুকু আমল করেছেন। সেই রোজাটা আপনি জানেন আমার আপনার জন্য ফরজ, এই রোজা আপনি রাখছেন কিনা, হালাল উপার্জন করা এটাও আমার কাজ বা আমার ইসলাম বা আমার শরীয়ত আমাকে হুকুম দেয় হালাল উপার্জন করতে হবে, আর এটা সকল মুসলমান জানে। এখন এই জ্ঞানটুকু আপনার কাছে আছে হালাল উপার্জন করতে হবে, সেই হালাল উপার্জন আপনি করছেন কিনা, কারণ জ্ঞান আপনার কাছে আছে আপনি আমল করছেন কিনা এটাই প্রশ্ন করা হবে। তো নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ জ্ঞান অনুযায়ী নিজে আমল করার চেষ্টা করে ইনশা আল্লাহ তালা আল্লাহ এর মধ্যে বরকত দিবেন। কয়েকটা কমেন্টস লাস্টে না পড়লেই নয়, খুব সুন্দর কয়েকটি কমেন্টস আসছে আজকের অনুষ্ঠান ইনশা আল্লাহ তালা পরে দিই। যেমন মাহমুদুল্লাহ ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদের কমেন্টস করেছেন, আজকের বিষয়টা অনেক ভালো, মাদানী চ্যানেল এবং এর সাথে জড়িত সকলকে অসংখ্য ধন্যবাদ, দোয়া করি আপনাদের সকলের জন্য, আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, দোয়া করি আল্লাহ তালা তাদেরকে ভালো রাখুক। এরপরে আরেকজন আমাদের সাথে আছেন, তিনি লিখলেন কি আজকের বিষয় থেকে অনেক কিছু জানতে পারলাম, এমন বিষয়গুলো যদি সবসময় আলোচনা হয় তবে কিয়ামতের ভয়াবহতা এবং আল্লাহ তাআলার প্রতি ইবাদতের মন মানসিকতা বাড়বে, চেষ্টা করব, দোয়া করবেন। আরেকজন আমাদের কমেন্টস করেছে আজকের বিষয়টা খুব ভালো, এই বিষয় থেকে অনেক নতুন জিনিস জানতে পারলাম। এরপর আরেকজন আমাদেরকে কমেন্টস করলেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, রাজশাহী থেকে বলছি, আজকের বিষয়টা খুব ভালো লাগছে, এমন আলোচনা বেশি বেশি শুনতে চাই, সাথেই থাকুন মাদানী চ্যানেলে শুনতে পারবেন। আব্দুল মান্নান ভাই আমাদের সাথে আছেন, তিনিও কমেন্টস করেছেন। এরপরে শাহজাহান মির্জা ভাইও আছেন, অনেকেই আমাদের সাথেই ছিলেন ফেসবুক পেজে লাইভের মধ্যে, আল্লাহ তালা কবুল করে নিক, আল্লাহ তালা বরকত দান করুক। আগামীকাল সকালে আবার ইনশাআল্লাহ তালা রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ তালা। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
মুস্তফা জানে রহমত পেলাখো সালাম শমোয় বজমে হেদায়ত পেলাখো সালাম জিস সুহানি ঘড়ি চমকা তৈবা কা চাঁদ উস দিল সাত পে লাখো সালাম হোসে আজম ইমাম তো কাওয়ন কাজলওয়ে শানে কুদরত পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শমোয় বজমে হেদায়ত পে লাখো সালাম খোয়াজায়ে খোয়াজে গান খোয়াজা গরীবে নওয়াজ উস পে লাখো সালাম ডাল দি কলব মে আজমতে মুসাফা সে দি আলা হযরত পে লাখো সালাম ফয়জ সে জিনকে লাখো নামা জীবনে ফেজ
ইমামে সাজে উস আমির আহলে সুন্নত পে লা হো সালাম মুস্তাফা জানে রহমত পে লা হো সালাম শমউ বজমে হিদায়ত পে লা হো সালাম
সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি
রহমত পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার